الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولير پوری چاہی شایطان لاکھا علا شتا پودن کروکنا کینو اے رسالتی شمپنو پارٹ کوئنین انشاء اللہ گینر عمولو بھندر اور جیتا ہوئے درود شریف فضلت رحمت عالم نور مجسم رسول اکرم শাহিনশাহ বেনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের ঠিকানা দেখে নিবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বেলায়েত কাকে বলে? প্রশ্ন, বেলায়েত কাকে বলে? তাছাড়া ইবাদত এবং রিয়াজত দ্বারা কি বেলায়েত অর্জন করা যায়? উত্তর, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার প্রকাশিত 1360 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয়ত প্রথম খণ্ড এর 264 পৃষ্ঠায় রয়েছে, বেলায়েত হচ্ছে একটি বিশেষ নৈকট্য যা আল্লাহ পাক স্বীয় মনোনীত বান্দাদেরকে একান্ত দয়া ও অনুগ্রহে দান করে থাকেন। বেলায়েত আল্লাহ পাকের পক্ষ থেকে দানকৃত নিয়ামত, এরূপ নয় যে অনেক দুরূহ আমল দ্বারা মানুষ নিজেই তা অর্জন করে নেয়। অবশ্যই সম্ভবত উত্তম আমল আল্লাহ পাকের এই দানের উপলক্ষ এবং অনেকে প্রথম থেকেই পেয়ে যায়। আমার আকা আয়লা হজরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ আহমদ রেজা খান রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলায়েত অর্জিত নয়, শুধুমাত্র আতাই, আল্লাহ প্রদত্ত। তবে হ্যাঁ, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি কর্ম ও প্রচেষ্টাকারীদের আমার পথ দেখাই, যেমনটি কোরআনে পাকের 22 পারা সুরা আনকাবুতের 69 আয়াতে ইরশাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ। আর যারা আমার রাস্তায় চেষ্টা করল অবশ্যই আমি তাকে স্বীয় রাস্তা দেখাব। আল্লাহর ওলি কাকে বলে? প্রশ্ন, আল্লাহর ওলি কাকে বলে? উত্তর, ওলামায়ে কিরাম রহিমাহুমুল্লাহ আপন আপন মতে আল্লাহর ওলির বিভিন্ন সংজ্ঞা বর্ণনা করেছেন। এর মধ্যে কয়েকটি সংজ্ঞা পর্যবেক্ষণ করুন। তাফসিরে খাজিন প্রণেতা হযরত আল্লামা আলাউদ্দিন আলী বিন মুহাম্মদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহর ওলি তারাই যারা ফরজ সম্পাদনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে এবং আল্লাহর আনুগত্যে লিপ্ত থাকে, আর তাদের অন্তর আল্লাহর সৌন্দর্যের নূরের পরিচয় লাভে নিমজ্জিত থাকে। যখন দেখে তখন কুদরতে ইলাহির দলিল সমূহ দেখে, আর যখন শুনে তখন আল্লাহ পাকের আয়াতি শুনে, এবং যখন বলে তখন আপন রবের প্রশংসার সহিত বলে, যখন নড়ে তখন আল্লাহর আনুগত্যেই নড়ে, যখন চেষ্টা করে তখন ওই বিষয়েই চেষ্টা করে যা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়। আল্লাহ পাকের জিকিরের প্রতি ক্লান্ত হয় না এবং অন্তরের চোখ দ্বারা আল্লাহ ছাড়া অন্য কাউকেই দেখে না। এগুলোই আউলিয়াদের গুণাবলী। বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন আল্লাহ পাক তার অভিভাবক ও সাহায্যকারী এবং সহযোগিতাকারী ও সহায়ক হয়। মুতাকাল্লিমিন বলেন, ওলি সেই যিনি বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী হয় এবং উত্তম আমল শরিয়াত অনুযায়ী পালন করে। কিছু আরেফিন রহিমাহুমুল্লাহ বলেন, বেলায়েত হল আল্লাহর নৈকট্যের নাম এবং সর্বদা আল্লাহ পাকের প্রতি মনোযোগী থাকার নাম। যখন বান্দা এ মর্যাদায় পৌঁছে তখন তার কোনো কিছুর ভয় থাকে না এবং কোনো জিনিস হারিয়ে যাবার দুঃখ থাকে না। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর ওলি হল তারাই যাদের দেখে আল্লাহ পাকের স্মরণ এসে যায়। হযরত সাইয়্যিদুনা ইবনে জায়েদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওলি ওই ব্যক্তি যার মাঝে ওই গুণাবলী রয়েছে যা এই আয়াতে উল্লেখ আছে কনজুল ইমান থেকে অনুবাদ, যারা ইমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। অর্থাৎ ওলি ওই ব্যক্তি যার মাঝে ইমান ও খোদাবিরুতা উভয়টি বিদ্যমান থাকে। কিছু কিছু আলেমগণ বলেন, ওলি ওই ব্যক্তি যিনি একনিষ্ঠভাবে আল্লাহ পাককে ভালোবাসে। আউলিয়াদের এই গুণ অসংখ্য হাদিস উল্লেখ হয়েছে। কিছু কিছু শীর্ষস্থানীয় রহমাতুল্লাহি তাআলা আলাইহি গণ বলেন, ওলি তিনি যিনি আনুগত্য দ্বারা আল্লাহর নৈকট্য অন্বেষণ করেন এবং আল্লাহ পাক কারামতের মাধ্যমে তাদের কর্মের ব্যবস্থাপনা করেন, বা যাদের হেদায়তের অকাট্য প্রমাণাদি সহকারেই আল্লাহ পাক অভিভাবক হন, আর তারা তার ইবাদতের হক আদায় করার এবং তার সৃষ্টির প্রতি দয়া করার জন্য উৎসর্গ হয়ে যায়। আউলিয়াদের উল্লেখিত সংজ্ঞাসমূহ উদ্ধৃত করার পর সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এসব অর্থ ও বর্ণনা যদিও পরস্পর ভিন্ন কিন্তু এতে পরস্পর মত বিরোধ কিছুই নেই, কেননা প্রত্যেকটি বর্ণনায় ওলির এক একটি গুণাবলী উল্লেখ করা হয়েছে। যিনি আল্লাহর নৈকট্য অর্জন করেন এই সমস্ত গুণাবলী তার মাঝে বিদ্যমান থাকে। বেলায়েতের স্তর ও মর্যাদার ক্ষেত্রে প্রত্যেকে নিজস্ব স্তর অনুসারে মর্যাদা ও সম্মান রাখে। আউলিয়ে কিরাম রহিমাহুমুল্লাহ সালাম এর পরিচয়। প্রশ্ন, আল্লাহর ওলির পরিচয় কিভাবে হতে পারে? উত্তর, আল্লাহর ওলির পরিচয় লাভ করা প্রকৃতপক্ষে অনেক কঠিন। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রকৃত কথা হল আল্লাহর ওলির পরিচয় লাভ করা অনেক কঠিন। হযরত সাইয়্যিদুনা আবু যাইদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহর ওলিগণ আল্লাহর রহমতের কণে, যেখানে তার মাহারিম ছাড়া অন্য কারো উপস্থিতি নেই। তাই বলা হয়েছে ওলির পরিচয় ওলি দিতে পারবেন। হযরত সাইয়্যিদুনা শাইখ আবুল আব্বাস রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহর পরিচয় লাভ করা সহজ, কিন্তু ওলির পরিচয় লাভ করা কঠিন। কেননা আল্লাহ পাক স্বীয় সত্তা ও গুণাবলীতে সৃষ্টির চেয়ে মহান ও অনন্য এবং প্রত্যেক সৃষ্টি এর সাক্ষী, কিন্তু ওলি আকার আকৃতি আমল ও কাজকর্মে একেবারেই আমাদের মতোই, শরীয়তে প্রকাশ্য এবং তরিকতে গোপনীয়। বাড়ির সৌন্দর্য দরজায় ফুটিয়ে তোলা হয় আর মুক্ত রাখা হয় কুটরিতে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক দুর্দশাগ্রস্ত, এলোমেলো চুল বিশিষ্ট এবং ছেঁড়া পুরনো কাপড় পরিহিত এরূপ রয়েছে যে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক দুর্দশাগ্রস্ত, এলোমেলো চুল বিশিষ্ট এবং ছেঁড়া পুরনো কাপড় পরিহিত এরূপ রয়েছে যে, যারা কোনো কিছুর তোয়াক্কা করে না, কিন্তু যদি তারা কোনো বিষয়ে আল্লাহ পাকের শপথ করে নেয়, তবে তা অবশ্যই তাদের পূর্ণ করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, ওলি হবার জন্য প্রসিদ্ধ ও প্রচার, প্রকাশ্য জুব্বা ও দস্তার সজ্জিত, ভক্তদের দীর্ঘ লাইন থাকা আবশ্যক নয় যে যার দ্বারা তাদের বেলায়েতের পরিচিতি এবং প্রসিদ্ধ হয়, বরং সাধারণ মানুষের মাঝেও ওলি হয়ে থাকে। সুতরাং আমাদের প্রত্যেক নেককার বান্দাদের আদব ও সম্মান করা উচিত। জানি না কে অদৃশ্য ওলি, যেমনটি হযরত সাইয়্যিদুনা জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক তিনটি জিনিসকে তিনটি জিনিসের মাঝে গোপন রেখেছেন। এক, স্বীয় অসন্তুষ্টিকে স্বীয় অবাধ্যতার মাঝে। দুই, স্বীয় সন্তুষ্টিকে স্বীয় আনুগত্যে। এবং তিন, স্বীয় ওলিদের স্বীয় বান্দাদের মাঝে। অতএব কোনো গুনাহকেও ছোট মনে করা উচিত নয়। হতে পারে এতেই আল্লাহ পাকের অসন্তুষ্টি লুকাইতে রয়েছে, আর কোনো নেকি ছেড়ে দেওয়া উচিত নয়, হয়তো এতেই আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত। এবং বান্দাদের মাঝে কাউকেও ছোট বা নগণ্য মনে করা উচিত নয়, হতে পারে সে আল্লাহ পাকের ওলিদের মধ্য হতে একজন। আউলিয়ে কিরাম রহিমাহুমুল্লাহু সালাম এর বিভিন্ন স্তর। প্রশ্ন, সব আউলিয়াদের মর্যাদা কি একই হয়ে থাকে? তাছাড়া তাদের মাঝে কি একই রকম গুণাবলী পাওয়া যায়? উত্তর, আউলিয়ে কিরাম রহিমাহুমুল্লাহু সালামের মর্যাদায় ভিন্ন রয়েছে, এবং এই মনীষীরা বিভিন্ন নবীর প্রকাশ স্থল, তাই তাদের শান আলাদা আলাদা হয়ে থাকে। সবার মাঝে একই রকম নিদর্শন অন্বেষণ করা ভুল। যেমনিভাবে একটি শাসকের বিভিন্ন বিভাগ থাকে, প্রত্যেক বিভাগের পোশাক ক্যাব আলাদা, পুলিশের পোশাক ও সৈনিকের পোশাক অন্যরকম এবং রেলওয়ের অন্যরকম, সবার মধ্যে একই রকম নিদর্শন অন্বেষণ করা যাবে না। এ কারণেই কোরআন এবং হাদিসে এ সকল মনীষীদের রহিমাহুমুল্লাহ বিভিন্ন নিদর্শন ইরশাদ হয়েছে। অবশ্যই ঈমান এবং খোদাবিরতা এমন একটি গুণ যা প্রত্যেক আল্লাহর ওলির জন্য শর্তের যোগ্যতা রাখে। সুতরাং কোনো বেদিন বা ফাসিক অথবা গুনাহগার লোক আল্লাহর ওলি হতে পারে না। কোরআনে কারিমে এই দুটি গুণাবলী বর্ণিত হয়েছে। এগারোতম পারা সুরা ইউনুসের 62 ও 63 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই ঐসব লোক যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করে। নবম পারা সুরা আনফালের 34 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, তার আউলিয়া তো পরহেজগারী। এই আয়াতে মুবারাকের আলোকে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোন কাফের বা গুনাহগার আল্লাহ পাকের ওলি হতে পারে না। বেলায়তে ইলাহি ঈমান এবং খোদাবিরতার মাধ্যমে লাভ হয়ে থাকে। আল্লাহর অনুগ্রহ কোন সম্প্রদায়ের সহিত বিশেষায়িত নয়? প্রশ্ন, আউলিয়ে কিরামরা রহিমাহুমুল্লাহু সালাম কি মুসলমানদের কোন নির্দিষ্ট বংশ বা সম্প্রদায়ের সহিত বিশেষায়িত, নাকি যে কোনো পর্যায় থেকে হতে পারে? উত্তর, আউলিয়ে কিরাম রহিমাহুমুল্লাহু সালাম কোন নির্দিষ্ট বংশ বা সম্প্রদায়ের হওয়া আবশ্যক নয়, কেননা আল্লাহ পাকের অনুগ্রহ কোনো বংশ বা সম্প্রদায়ের জন্য বিশেষায়িত নয়। আল্লাহ পাক যাকে চান সেও রহমত দ্বারা ধন্য করে দেন। এ সকল মনীষীগণ মুসলমানদের প্রত্যেক সম্প্রদায় এবং প্রত্যেক পেশার মানুষের মাঝ থেকে হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কখনো শ্রমিকের বেশে, কখনো সবজি এবং ফল বিক্রেতার বেশে, কখনো ব্যবসায়ী বা চাকরের বেশে, কখনো চৌকিদার বা নির্মাণ শ্রমিকের বেশে বড় বড় আউলিয়া হয়ে থাকে। প্রত্যেকেই তাদেরকে চিহ্নিত করতে পারে না। পুরো দুনিয়ায় অসংখ্য আউলিয়ে কিরাম রহিমাহুমুল্লাহু সালাম সর্বদা বিদ্যমান থাকে এবং তাদের বরকতেই দুনিয়ার ব্যবস্থাপনা চলে। যেমনটি হযরত সাইয়্যিদুনা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কে কোনো ব্যক্তি অভিযোগ করলেন, জনাব, আজকাল দিল্লির ব্যবস্থাপনা খুবই দুর্বল হওয়ার কারণ কি? বললেন, আজকাল এখানকার সাহিবে খিদমত, অর্থাৎ দিল্লির আবদাল দুর্বল। জিজ্ঞাসা করলেন, কোন সাহেব? বললেন, অমুক ফল বিক্রেতা, যিনি অমুক বাজারে তরমুজ বিক্রি করেন। প্রশ্নকারী ব্যক্তি তার নিকট গেলেন এবং তরমুজ কেটে কেটে ও পরীক্ষা করে করে সবগুলো পছন্দ হয়নি বলে নষ্ট করে ঝুড়িতে রেখে দিলেন। এরূপ লোকসানকারীকেও তিনি আবদাল কিছু বললেন না। কিছুদিন পরে দেখা গেল ব্যবস্থাপনা একেবারে ঠিক চলছে আর অবস্থাও পরিবর্তন হয়ে গেল। তখন ওই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলেন, দায়িত্বে কে আছেন? শাহ সাহেব বললেন, এক শরবত বিক্রেতা, যিনি চাঁদনি চৌকে পানি পান করাই, তবে এক গ্লাসের মূল্য এক চাদাম। তখনকার সময় চাদাম সবচেয়ে ছোট মুদ্রা ছিল, অর্থাৎ এক পয়সার এক চতুর্থাংশ নেন। ইনি এক চাদাম নিয়ে গেলেন আর তাকে দিয়ে তার নিকট পানি চাইলেন। তিনি পানি দিলে সে কোনো বাহানা করে পানি ফেলে দিল এবং আরেক গ্লাস চাইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, চাদাম আর আছে? বললেন, নেই। তিনি একটি থাপ্পড় মারলেন আর বললেন, আমাকে কি তরমুজ বিক্রেতা মনে করেছ? আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক, আমিন। কারামতের সংজ্ঞা। প্রশ্ন, কারামত কাকে বলে? উত্তর, হযরত সাইয়েদুনা ইমাম আব্দুল গনি বিন ইসমাইল নাবলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কারামতের সংজ্ঞায় এভাবে বলেন, কারামত দ্বারা উদ্দেশ্য হল ওই সকল অস্বাভাবিক বিষয় যার প্রকাশ চ্যালেঞ্জ এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য হয় না এবং তা এমন বান্দার হাতে প্রকাশ পায় যার সততা প্রসিদ্ধ এবং প্রকাশ্য হয়। তিনি আপন নবীর আনুগত্যকারী, বিশুদ্ধ আকিদা পোষণকারী এবং নেক আমলের প্রতি যত্নবান। মনে রাখবেন, নবী থেকে যে সকল অস্বাভাবিক বিষয় নবুয়াদ ঘোষণার পূর্বে প্রকাশ পায় তাকে ইরহাস এবং নবুয়াদ ঘোষণার পর প্রকাশ হলে তাকে মুজিজা বলে, আর ওলি থেকে এরূপ বিষয় প্রকাশ হলে তাকে কারামত বলে, এবং সাধারণ মুমিন থেকে যা প্রকাশ পায় তাকে মাউনাত বলে। নির্ভীক গুনাহগার ও কাফের থেকে যা তাদের অনুকূলে প্রকাশ পায় তাকে ইস্তিদ রাজ বলে, এবং তাদের বিপরীত প্রকাশ হলে তাকে ইহানাদ বলে। কারামত এবং মুজিজার মাঝে পার্থক্য। প্রশ্ন, মুজিজা এবং কারামতের পার্থক্য কি? উত্তর, মুজিজা এবং কারামতের মাঝে পার্থক্য বর্ণনা করতে গিয়ে হযরত সাইয়েদুনা ইমাম আবু বকর বিন ফুরক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আম্বিয়ে কিরামদের আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উপর তো মুজিজাসমূহ প্রকাশ করা আবশ্যক হয়ে যায় আর অলিগণের জন্য কারামত গোপন করা আবশ্যক হয়ে থাকে। অতঃপর আল্লাহ পাকের নবীগণ তাদের মুজিজা থাকার দাবি করেন এবং তা দৃঢ়তার সাথে উপস্থাপন করেন, আর অলিগণ কারামতের দাবি করেন না আর তা দৃঢ়ভাবে উপস্থাপনা করেন না, কেননা তা প্রতারণাও প্রমাণ হতে পারে। তাসাউফের বিষয়ে অদ্বিতীয় ব্যক্তি হযরত সাইয়েদুনা কাজী আবু বকর আশআরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুজিজা শুধুমাত্র আম্বিয়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সহিত নির্দিষ্ট, আর কারামত একজন অলি থেকে প্রকাশ পায়। যেমনিভাবে আম্বিয়ে কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুজিজা প্রকাশ পায়, তেমনিভাবে অলি থেকে মুজিজা সংগঠিত হওয়া সম্ভব নয়, কেননা মুজিজার জন্য একটি শর্ত হল যে এর সাথে নবুয়তের দাবিও থাকবে, আর কোন অলি নবুয়তের দাবি করতে পারে না। সুতরাং তাদের থেকে যা কিছু প্রকাশ পাবে তাকে মুজিজা বলা যাবে না। হযরত আল্লামা মাওলানা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুজিজা এবং কারামতের মধ্যে একটি পার্থক্য এটাও যে প্রত্যেক অলির জন্য কারামত হওয়া আবশ্যক নয়, কিন্তু প্রত্যেক নবীর জন্য মুজিজা হওয়া আবশ্যক। কেননা অলির জন্য এটা আবশ্যক নয় যে তিনি নিজের বেলায়েতের ঘোষণা করবেন বা নিজের বেলায়েতের প্রমাণ দিবেন, বরং অলির জন্য তো এটাও আবশ্যক নয় যে তিনি নিজে জানবেন যে আমি অলি। সুতরাং এই কারণে অনেক আল্লাহর বলি এমনও আছে, তারা নিজের ব্যাপারে এটাও জানে না যে তিনি অলি, বরং অন্যান্য আউলি কিরামগণ স্বীয় কশফ অন্তর্দৃষ্টি এবং কারামত দ্বারা তাদের বেলায়েত সম্পর্কে জেনেছেন এবং তাদের অলি হওয়া সম্পর্কে ব্যক্ত করেছেন, কিন্তু নবীর জন্য স্বীয় নবুয়তের প্রমাণ আবশ্যক। আর যেহেতু মানুষের সামনে নবুয়তের প্রমাণ মুজিজা ছাড়া দেখানো সম্ভবই নয়, তাই প্রত্যেক নবীর জন্য মুজিজা হওয়া আবশ্যক এবং জরুরি। অটলতা কারামত থেকেও বড়। প্রশ্ন, অলি হতে কারামত প্রকাশ হওয়া কি আবশ্যক? উত্তর, অলি হতে কারামত প্রকাশ হওয়া আবশ্যক নয়, যেমনটি এখনই মুজিজা এবং কারামতের পার্থক্যে বর্ণিত হয়েছে, এবং এটাও আবশ্যক নয় যে যেই কারামত একজন অলি হতে প্রকাশ হয়েছে তা অন্যান্য আউলিয়া হতেও প্রকাশ হতে হবে। মনে রাখবেন, প্রকৃত কারামত হল শরিয়ত ও সুন্নাতের উপর অটলতার সহিত আমল করা। যে যত বেশি শরিয়ত ও সুন্নাতের প্রতি যত্নশীল হবে সে তত বেশি কারামত সম্পন্ন হবে। সাইয়েদুনা শাইখ আব্দুল কাশেম গেরগানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পানিতে হাঁটা, বাতাসে উড়া এবং অদৃশ্যের সংবাদ দেয়া কারামত নয়, বরং কারামত হল ওই ব্যক্তি আপাদমস্তক উদাহরণীয় হয়ে যাওয়া, অর্থাৎ শরীয়তের আনুগত্যকারী ও অনুসরণকারী হয়ে যাওয়া এমনভাবে যে তার থেকে কোনো কর্ম হারাম প্রকাশ পাবে না। সাইয়েদুনা আবু ইয়াজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি তুমি দেখো কোনো ব্যক্তিকে এমন কারামত দেয়া হয়েছে যে সে বাতাসে উঠছে, তবে তার ধোকায় পড়ো না। এটা দেখো যে সে আল্লাহ পাকের আদেশ ও নিষেধ এবং সীমা রক্ষাকারী ও শরিয়ত আদায় কেমন, অর্থাৎ আল্লাহ পাক যে সকল বিষয়ের আদেশ দিয়েছেন তার উপর আমল করে কিনা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে কিনা, তাছাড়া শরিয়তের সীমা এবং তা অনুসরণে কতটুকু খেয়াল রাখে, জনসাধারণের নিজস্ব বর্ণিত নিদর্শন এবং এর সংশোধন। প্রশ্ন, বর্তমান কিছু লোক অলি নয় কিন্তু সাধারণ মানুষ ভুলবশত তাদেরকে অলি মনে করে নাই, এই বিষয়টিও ব্যাখ্যা করে দিন, তাছাড়া কেমন আল্লাহর ওলির হাতে বায়াত হওয়া উচিত? উত্তর, সাধারণ মানুষের নিজস্ব জ্ঞান প্রকাশ করা এবং নিজেদের পক্ষ থেকে আউলিয়ে কিরাম রাহিমাহুল্লাহ সালামের নিজস্ব বর্ণিত নিদর্শন ঘোষণা করার পরিবর্তে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বুজুর্গানে দীনগণ আলাইহিম রিদওয়ান বর্ণিত বাণীর উপর আমল করা উচিত। সাধারণ মানুষের নিজস্ব বর্ণিত নিদর্শন এবং তাদের সংশোধন করতে গিয়ে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলাহি বলেন, মানুষেরা ওলির নিদর্শন নিজেদের পক্ষ হতে নির্দিষ্ট করে নিয়েছে। কেউ বলে ওলি তাকেই বলে যে কারামত দেখায়, কিন্তু এটা ভুল, কেননা শয়তান অনেক আশ্চর্যজনক বিষয় দেখায়। সন্ন্যাসী যোগী জ্যোতির্বিদরা শত শত চমক দেখায়। দাজ্জাল তো আরও আশ্চর্য বিষয় করে দেখাবে, মৃতকে জীবিত করবে, বৃষ্টি বর্ষণ করবে। যদি আশ্চর্যজনক বিষয়ের উপর বেলায়তের ভিত্তি হয় তবে শয়তান এবং দাজ্জালও ওলি হওয়া উচিত। সুফিয়া কিরাম রাহিমাহুল্লাহ সালাম বলেন, বাতাসে উড়া যদি বেলায়েত হয় তবে শয়তানের বড় ওলি হওয়া উচিত, কিন্তু এমনটি হতে পারে না। কেউ কেউ বলে যে ওলি ওই ব্যক্তি যে দুনিয়া ত্যাগী হবে, ঘর বাড়ি ছেড়ে দিবে। অনুরূপভাবে অনেকে বলে থাকে সে ওলি কিভাবে হয় যে টাকা পয়সা রাখে, কিন্তু এটাও ধোকা। হযরত সাইয়েদুনা সুলাইমান আলা নবীন ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম, হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গোসে, সাকালাইন, ইমামে আজম, আবু হানিফা, মাওলানা রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় সম্পদশালী ছিলেন, তারা কি ওলি ছিলেন না? তারা শুধু ওলি নয় বরং ওলির কারিগর ছিলেন। কিন্তু এই বিপরীতে অনেক সন্ন্যাসী কাফের দুনিয়া ত্যাগী, তারা কি ওলি? কখনোই নয়। কামিল সেই যার মাথায় রয়েছে শরিয়ত, বগলে তরিকত, সামনে দুনিয়াবি সম্পর্ক, এসব সুচারুরূপে সম্পাদন করে আল্লাহর পথ অতিক্রম করে চলে যায়। মসজিদে নামাজি, ময়দানে গাজী, কাসারিতে কাজী এবং ঘরে পরিপূর্ণ দুনিয়াদার, অর্থাৎ দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত। মোট কথা, যখন মসজিদে আসে তখন নৈকট্য প্রাপ্ত ফিরিস্তাদের মতো হয়েই আসে, আর যখন বাজারে যায় তখন কর্ম সম্পাদনকারী ফিরিস্তাদের, অর্থাৎ দুনিয়াবি কাজের তদবিরকারী ফিরিস্তাদের ন্যায় কাজ করে। অনেক মূর্খ লোক বেলায়েতের দাবি করে কিন্তু নামাজ পড়ে না, রোজার ধারে কাছেও যায় না, আর দম্ভ করে বলে আমি কাবায় নামাজ পড়ি। সুবহানাল্লাহ, নামাজ তো কাবা শরীফে পড়ে, আর খাবার ও নাজরানা মুরিদের ঘর থেকে নেই, তারা পুরোপুরি শয়তান। যতক্ষণ জ্ঞান ও অনুভূতি অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের বিধানাবলী ক্ষমা হতে পারে না। যার হাতে বায়াত হওয়া যায় তার চারটি শর্ত রয়েছে, যেমনটি আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদিন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলাহি বলেন, এরূপ ব্যক্তির হাতে বায়াতের হুকুম রয়েছে যার মাঝে কমপক্ষে এই চারটি শর্ত বিদ্যমান। এক, বিশুদ্ধ আকিদা পোষণকারী হওয়া। দুই, দিনের জ্ঞান সম্পন্ন হওয়া। তিন, ফাসিক না হওয়া। চার, তার সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত সংযুক্ত থাকা। যদি এগুলো থেকে একটি বিষয়ও কম হয় তবে তার হাতে বায়াত হওয়ার অনুমতি নেই। মজ্জুব কাকে বলে? প্রশ্ন, কিছু লোক প্রত্যেক পাগল এবং উম্মাদকে ওলি মনে করে, এটা কি ঠিক? উত্তর, প্রত্যেক পাগল এবং উম্মাদকে ওলি মনে করা পুরোপুরি ভুল ধারণা। সম্ভবত লোকেরা মনে করে যে পাগল ও উম্মাদরা মজ্জুব, কিন্তু মনে রাখবেন এতে কোনো সন্দেহ নেই যে প্রকৃত মজ্জুব আল্লাহ পাকের ওলি হয়ে থাকে, কিন্তু প্রত্যেক পাগল এবং উম্মাদ মজ্জুব হয় না। মজ্জুবরা আল্লাহ পাকের ওই বিশেষ বান্দা যারা চরম উৎকর্ষতার কারণে যখন একেবারে রুহানিয়তের উচ্চ স্তরে হাবুডুবু খায় তখন তাদের অনুভূতি শক্তি বিলুপ্ত হয়ে যায়, যার কারণে তারা চেতনা ও অনুভূতির প্রতি অমুকাপেক্ষী হয়ে দুনিয়াবী আকর্ষণ থেকে সম্পর্কের ছিন্ন হয়ে যায়। তাদের অন্য সৃষ্টির প্রতি কোনো সম্পর্ক থাকে না, তারা নিজেরা কিছু খায় না এবং পানও করে না, পরিধান করে না, গোসল করে না, তাদের শীত ও গরম, লাভ ও ক্ষতির খবর থাকে না। যদি কেউ আহার করায় তবে খেয়ে নেয়, কাপড় পরিধান করালে পরিধান করে নেয়, গোসল করিয়ে দিলে গোসল করে নেয়, শীতকালে কম্বল চাদর ছাড়া প্রশান্তি লাভ করে আর গরমে লেপ জড়িয়ে নিলেও কোনো পরোয়া নেই। অর্থাৎ মজ্জুব প্রকাশ্যভাবে চেতনাহীন হয়, তাই তারা শরিয়াতের অধীনও হয় না, অর্থাৎ তাদের উপর শরিয়াতের বিধিবিধান প্রযোজ্য হয় না। কিন্তু যখন তাদের উপর শরিয়াতের বিধান প্রয়োগ করা হয় তখন এর বিরোধিতাও করে না। আর এটাও মনে রাখবেন, জ্ঞান সম্পন্ন এবং অনুভূতি সম্পন্ন লোকের জন্য কোনো মজ্জুব হতে প্রকাশিত শরিয়ত বিরোধী কাজকে নিজের জন্য দলিল এবং প্রমাণ বানিয়ে তার অনুসরণ করা বা তার অনুসরণে নিজেকে শরিয়তের আহকাম থেকে মুক্ত মনে করা জায়েজ নেই। আলা হজরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলাহি বলেন, কিছু মজ্জুবরা রহিমাহুল্লাহ যা কিছু চেতনাহীন অবস্থায় করেছে তা সনদ হতে পারে না। মজ্জুবগণ দুনিয়াবী চেতনা ও অনুভূতি রাখে না, তাদের কর্ম, তাদের ইচ্ছা ও সৎক্ষমতা থাকে না, তারা অপারক থাকে। হোশ মে জো না হো ও ক্যা না করে কে সুলতান এ নগির্দ খরজ আজ খারাপ, কেননা বাদশাহ অনাবাদী এবং বিরান জমিন থেকে কর গ্রহণ করে না। অন্য একটি স্থানে মজ্জুবদের ব্যাপারে বলেন, তারা নিজেরা সিলসিলায় থাকে কিন্তু তাদের কোনো সিলসিলা তাদের পর চলে না, অর্থাৎ মজ্জুব স্বীয় সিলসিলায় পরিপূর্ণ হয়ে থাকে, নিজের মতো দ্বিতীয় মজ্জুব সৃষ্টি করতে পারে না, কারণ সম্ভবত এটাই যে মাজ্জুব আশ্চর্যজনক অবস্থায় বিলীন হয়ে যায় এবং স্থায়িত্ব অর্জন করে নেয়, তাই তার অন্যের প্রতি মনোযোগ থাকে না। জীবনী ও তাসাউফের কিতাবে আউলিয়া কিরাম রহিমাহুল্লাহ সালাম এর আলোচনার পাশাপাশি মাজ্জুবের আলোচনাও পাওয়া যায়। তাদের মহত্ব এবং মর্যাদা সুফিয়ায়ে কিরাম রহিমাহুল্লাহ সালাম স্বীকার করেছেন। কিছু লোক জন্মগতভাবে মাজ্জুব হয়ে থাকে, অনেকের রুহানি স্তরগুলো অতিক্রম করার সময় কোন একটি স্তরে সম্মোহিত অবস্থা বিরাজ করে এবং কিছু মনীষী অতি উদ্দীপ্ত এবং ইশকের আধিক্যে জীবনের শেষ বছরগুলোতে ধ্যানমগ্ন হয়ে যায়। সত্যিকার মাজ্জুবের পরিচয়। প্রশ্ন, সত্যিকারের মাজ্জুবের পরিচয় কি? উত্তর, সত্যিকার মাজ্জুবের পরিচয় হল যদি তাদের নিকট স্বরেই আহকাম উপস্থাপন করা হয় তখন হুশ না থাকা সত্ত্বেও তারা তা খণ্ডন করবেও না এবং চ্যালেঞ্জও করবে না, যেমনটি আমার আকাইনে আহমদ আলা হজরত ইমাম এহারে সুন্নত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলাহি বলেন, সত্যিকার মাজ্জুবের পরিচয় হল যে তারা পবিত্র শরিয়াতের কখনো প্রতিদ্বন্দ্বিতা করবে না, জাহিরি এবং বাতিনি শরিয়াতের বাস্তবতা। প্রশ্ন, কিছু লোক নিজেকে মাজ্জুব বা ফকির নাম দিয়ে শরিয়াত বিরোধী কাজকে মাআযাল্লাহ নিজের জন্য জায়েজ স্বীকৃত দিয়ে বলে যে এটা তরিকতের ব্যাপার, এটা তো ফকরি লাইন, প্রত্যেকের বুঝে আসবে না। অতএব যদি তাদেরকে নামাজ পড়তে বলা হয় তখন মাআযাল্লাহ বলে যে এটা জাহিরি শরিয়াত, জাহিরি মানুষের জন্য, আমরা বাতিনি শরীর সহকারে কাবা শরীফে বা মদিনায় নামাজ পড়ি ইত্যাদি, এরূপ লোকদের ব্যাপারে আপনি কি বলেন? উত্তর, শরিয়ত ছেড়ে দিয়ে শরিয়ত বিরোধী কাজকে তরিকত বা ফকরি লাইন স্বীকৃতি দেওয়া অথবা তরিকতকে শরিয়ত থেকে পৃথক মনে করা অবশ্যই পদভ্রষ্টতা। আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলাহি শরিয়ত এবং তরিকতের পরস্পর সম্পর্ককে এভাবে বর্ণনা করেছেন, শরিয়ত হল উৎপত্তি স্থল এবং তরিকত তা থেকে বয়ে চলা একটি নদী। সাধারণত কোনো উৎপত্তি স্থল অর্থাৎ পানি বের হওয়ার স্থান থেকে যদি নদী বয়ে চলে তবে তার জমিনকে সেচের জন্য উৎপত্তি স্থলের প্রয়োজন হয় না, কিন্তু শরিয়ত ওই উৎপত্তি স্থল তা থেকে বয়ে চলা নদী অর্থাৎ তরিকতের সর্বদা এর প্রয়োজন হয়। যদি শরিয়তের উৎপত্তিস্থল থেকে তরিকতের নদীর সম্পর্ক ছিন্ন হয়ে যায় তবে শুধু এ নয় যে ভবিষ্যতে এতে পানি আসবে না, বরং এই সম্পর্ক ছিন্ন হতেই তরিকতের নদী সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। সদর শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলাহি বলেন, তরিকত শরিয়তের বিপরীত বিরোধী নয়, বরং তা শরিয়তেরই বাতিনি অংশ। কিছু মূর্খ কল্পবিদ যারা এরূপ বলে যে তরিকত এক জিনিস শরিয়ত অন্য জিনিস, নিছক গোমরাহী, আর এই ভুল ধারণার কারণে নিজেকে শরিয়ত থেকে মুক্ত মনে করা স্পষ্ট কুফর এবং ধর্মহীনতা। শরিয়তের আহকাম থেকে কোনো অলি যত বড় মহান হোক না কোনো মুক্ত হতে পারে না। কিছু মূর্খ লোক এরূপ বলে যে শরিয়ত হল রাস্তা, রাস্তার প্রয়োজন তাদের যারা গন্তব্যে পৌঁছায়নি, আমরা তো পৌঁছে গেছি। সেইদুনা জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছেন, তারা সত্যি বলছে, নিশ্চয়ই পৌঁছে গেছে, কিন্তু কোথায়? জাহান্নামে। অবশ্য যদি মাজ্জুব হওয়ার কারণে দায়িত্ব জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, যেমন বেহুশ লোকের জন্য শরীয়তের কলম উঠে যাবে, কিন্তু এটাও মনে রাখবেন যে এরূপ হবে তার জন্য এমন কথা কখনো হবে না, সে শরীয়তের প্রতিদ্বন্দ্বিতা কখনো করবে না। অলি কি কবিরা গুনাহ সম্পাদন করতে পারে? প্রশ্ন, অলি কি কবিরা গুনাহ করতে পারে? উত্তর, গুনাহ থেকে নিষ্পাপ হওয়া শুধুমাত্র আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম এবং ফিরিশতাদের বৈশিষ্ট্য, কেননা আল্লাহ পাকের নিরাপত্তার ওয়াদার কারণে তাদের থেকে গুনাহ সম্পাদিত হওয়া শরীয়তভাবে অসম্ভব। তারা ছাড়া বাকিদের থেকে গুনাহ সম্পাদিত হওয়া অসম্ভব নয়, কিন্তু আল্লাহ পাক স্বীয় রহমত দ্বারা আপন আউলিয়ে কিরাম রহিমাহুল্লাহ সালামকে গুনাহ থেকে নিরাপদ রাখেন, যেমনটি সদর শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আউভমি রহমতুল্লাহ তাআলাহি বলেন, নবীদের নিষ্পাপ হওয়া আবশ্যক, আর এই নিষ্পাপ হওয়া নবী এবং ফিরিশতাদের বৈশিষ্ট্য। নবী এবং ফিরিশতা ছাড়া কেউ নিষ্পাপ নয়। ইমামদেরকে আম্বিয়া আলিহিমুসালামের মতো নিষ্পাপ মনে করা পদভ্রষ্টতা ও ধর্মহীনতা। আম্বিয়াগণ নিষ্পাপের অর্থ হল তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি রয়েছে, যার কারণে তাদের থেকে গুনাহ সম্পাদিত হওয়া শরীয়ভাবে অসম্ভব। ইমামগণ ও আউলিয়াগণরাও রহিমাহুল্লাহ সালাম, কেননা আল্লাহ পাক তাদেরকে নিরাপদ রাখেন, তাদের থেকে গুনাহ সম্পাদিত হয় না, কিন্তু যদি হয় তবে তা শরীয়ভাবে অসম্ভব নয়, বেলায়ত জ্ঞানহীনরা পায় না। প্রশ্ন, অলির জন্য কি আলিম হওয়া শর্ত? উত্তর, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার প্রকাশিত 1360 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরিয়ত প্রথম খণ্ড এর 264 পৃষ্ঠায় রয়েছে, বেলায়ত জ্ঞানহীনরা পায় না, হোক জ্ঞান প্রকাশ্যভাবে অর্জন করুক অথবা এ মর্যাদায় পৌঁছার পূর্বে আল্লাহ পাক তার প্রতি জ্ঞানের দ্বার খুলে দিক। আলা হযরত রহমতুল্লাহ তাআলাহি বলেন, শরিয়ত এবং তরিকত কখনোই দুটি পথ নয় এবং অলি কখনো জ্ঞানহীন হতে পারে না। হযরত আল্লামা আব্দুর রফ মানাবি রহমতুল্লাহ তাআলাহি শরহে জামে সগীরে এবং আরেফ বিল্লাহ সৈয়দ আব্দুল গানি ডাব্লিউসি রহমতুল্লাহ তাআলাহি হাদিকায়ে নদিয়ায় বর্ণনা করেন, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলাহি বলেন, বাতিনি জ্ঞান অর্জিত নয়, কিন্তু জাহিরিভাবে জ্ঞানী। হযরত সাইয়্যিদুনা ইমাম শাফেঈ রহমাতুল্লাহ তাআলাহি বলেন, আল্লাহ পাক কখনো কোন অজ্ঞ ব্যক্তিকে স্বীয় অলি বানাননি, অর্থাৎ বানাতে ইচ্ছা করলে প্রথমে তাকে ইলম দান করেছেন, এরপর অলি বানিয়েছেন। যিনি প্রকাশ্যভাবে জ্ঞানী নয়, বাতিনি ইলম যা এর ফল তা কিভাবে পাবে? অলিরা কি নিজেদের বেলায় সম্পর্কে জানেন? প্রশ্ন, অলিরা কি স্বীয় বেলায়াত অর্থাৎ অলি হওয়া সম্পর্কে জানেন নাকি জানেন না? উত্তর, এ ব্যাপারে ওলামায়ে কিরাম রাহিমাহুমুল্লাহ সালামের মতবিরোধ রয়েছে। কারো মতে জানেন আর কারো মতে জানেন না। কুরআনে হাফিজ কতজনের জন্য সুপারিশ করবে? প্রশ্ন, হাফিজ কতজন লোকের জন্য সুপারিশ করবে এবং তার পিতামাতা কিরূপ প্রতিদান পাবে? উত্তর, আমলদার কুরআনের হাফেজ কিয়ামতের দিন স্বীয় বংশের ১০ জন লোকের জন্য সুপারিশ করবে এবং তার পিতামাতাকে এমন নুরানি মুকুট পরিধান করানো হবে যার আলো সূর্যের আলো থেকে অধিক হবে। যেমনটি আমিরুল মোমিনীন হযরত সাইয়দুনা মাওলানা কায়নাত মাওলানা মুশকিল কোশা আলিউল মুরতাদা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরআন পড়ল এবং তা মুখস্থ করল এবং এর হালালকে হালাল জানল এবং হারামকে হারাম জানল, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের ১০ জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করবেন, যাদের উপর দোজক ওয়াজিব হয়েছিল। হযরত সাইয়দুনা মুয়াজ জুহান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরআন পাঠ করল এবং যা কিছু এতে রয়েছে তার উপর আমল করল, তার পিতামাতাকে কিয়ামতের দিন এমন মুকুট পরিধান করানো হবে যার আলো সূর্য থেকেও অধিক হবে। যদি ওই সূর্য তোমাদের ঘরে হতো তাহলে এখন স্বয়ং ওই আমলকারীর ব্যাপারে তোমাদের কি ধারণা? কোরআনের হাফিজকে বলা হবে কোরআনে পাকের তিলাওয়াত করতে থাকো এবং জান্নাতের স্তরসমূহ অতিক্রম করতে থাকো। যেমনটি হযরত সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা মক্কি মাদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন পাঠকারীকে বলা হবে কোরআন পাঠ করতে থাকো এবং জান্নাতের স্তর অতিক্রম করতে থাকো, আর থেমে থেমে পাঠ করো যেমনিভাবে তুমি দুনিয়ায় থেমে থেমে পাঠ করতে। তুমি যেখানে শেষ আয়াত পড়বে সেখানেই তোমার ঠিকানা হবে। হযরত সাইয়দুনা আবু সুলাইমান খাত্তাবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বর্ণিত রয়েছে যে কোরআনের আয়াতের সংখ্যা জান্নাতের স্তরের সমান, সুতরাং তিলাওয়াতকারীকে বলা হবে তুমি যত আয়াত পাঠ করবে তত স্তর অতিক্রম করবে। যে তখন সম্পূর্ণ কোরআন পাঠ করে নিবে সে জান্নাতের চূড়ান্ত সর্বশেষ স্তর পাবে, আর যে কোরআনের কোন অংশ পাঠ করল তবে তার সওয়াবের শেষ কিরাতের শেষ পর্যন্ত হবে। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আশিকানে রসুলের মাদিনী সংগঠন দাওয়াত ইসলামের অসংখ্য মাদ্রাসা মাদ্রাসাতুল মদিনা নামে প্রতিষ্ঠিত, যাতে মাদিনী মুন্না এবং মাদিনী মুনিদেরকে কোরআনে করিমের হিফজ এবং নাজারা ফ্রি শিক্ষা দেয়া হয়। তাছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ইশার নামাজের পর প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনারও আয়োজন হয়ে থাকে, যাতে বয়স্ক ইসলামী ভাইদেরকে বিশুদ্ধভাবে হরফ আদায়ের সহিত কোরআন শরীফ পাঠ করা শেখানো হয়। তাছাড়া সুন্নাতের প্রশিক্ষণও দেওয়া হয়। আপনিও দাওয়াত ইসলামের মাদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। কুরআনে পাক শিখা, শিখানো এবং এর শিক্ষাকে প্রসার করার মানসিকতা তৈরি হবে। ইহি হে আরজু তালিমে কুরআন আম হো যায়, হামারা শখ সে কুরআন পড়না কাম হো যায়। আলিম কতজন লোকের শাফাআত করবে? প্রশ্ন, আলিম কতজন লোকের সুপারিশ করবে? উত্তর, কিয়ামতের দিন আলিমগণ অসংখ্য লোকের শাফাআত সুপারিশ করবে। হযরত সাইয়দুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তিনটি দল শাফাআত সুপারিশ করবে, নবীগণ আলিহিমুসসালাতুসসালাম, অতপর আলিমগণ, অতপর শহীদগণ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো আলিমের সাক্ষাৎ করল সে যেন আমার সাক্ষাৎ করল, আর যে ব্যক্তি আলিমের সাথে মুসাফাহা করল সে যেন আমার সাথে মুসাফাহা করল। এবং কিয়ামতের দিন আলিমকে বলা হবে নিজের শাগরেদদের শাফাআত করো যদিও তারা আসমানের নক্ষত্রের সমান হয়। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামতের দিন আসবে আল্লাহ পাক আবিদদের এবং মুজাহিদদের ইরশাদ করবেন তোমরা জান্নাতে প্রবেশ করো, তখন আলিমগণ আরজ করবে আমাদের জ্ঞানের কারণেই তারা ইবাদত করেছে এবং জিহাদ করেছে, তখন আল্লাহ পাক ইরশাদ করবেন তোমরা আমার নিকট আমার কিছু ফিরিশতার মতোই, তোমরা শাফাআত সুপারিশ করো তোমাদের শাফাআত গ্রহণ করা হবে, তারা শাফাআত করবে অতঃপর জান্নাতে প্রবেশ করবে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আলিমগণ অসংখ্য লোকের শাফাআত সুপারিশ করবে, এমনকি আলিমের সাথে যেসব লোকের সামান্যতম সম্পর্ক থাকবে তারও শাফাআত করবে। কেউ বলবে আমি ওজুর জন্য পানি দিয়েছিলাম, কেউ বলবে আমি অমুক কাজ করেছিলাম। মসজিদের দরসের অনুমতি না হলে? প্রশ্ন, যদি কোনো মসজিদের দরসের অনুমতি না হয় তখন কি করবে? উত্তর, যদি কোনো মসজিদের দরস ও বয়ানের অনুমতি না হয় তবে মসজিদের পরিচালনা পরিষদকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে বা এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অনুমতি নেওয়ার চেষ্টা করুন। যদি এভাবেও অনুমতি না হয় তবে মসজিদের বাইরে দরজায় দরস ও বয়ানের ব্যবস্থা করুন। যদি কেউ জিজ্ঞেস করে যে মসজিদের ভেতর দরস দিচ্ছেন না কেন, তখন মসজিদের পরিচালনা পরিষদের বিরোধিতা না করে অত্যন্ত নম্রতার সহিত এরূপ আরজ করুন যে মসজিদে দরসের অনুমতি নেই, তাই আমরা বাইরে দরস দিচ্ছি। এর চেয়ে বেশি কিছুই বলবেন না। হতে পারে কোন হৃদয়বান ব্যক্তি নিজেই আপনাদেরকে মসজিদে দরস দেওয়ার অনুমতি নিয়ে দিবে। বহির্বিশ্বে মাদানী কাজ সুদৃঢ় করার পদ্ধতি। প্রশ্ন, আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশে মাদানী কাজ কিভাবে সুদৃঢ় করবে? উত্তর, বিশুদ্ধ কথা হচ্ছে কাজই কাজ শিখায়। যখন আপনি কোন স্থানে পরিশ্রম ও অটলতার সহিত মাদানী কাজ করতে থাকেন, তখন আপনার মানসিকতায় স্বাভাবিকভাবে মাদানী কাজ বৃদ্ধি করার এবং সুদৃঢ় করার নতুন নতুন পদ্ধতি আসতে থাকবে। অন্যান্য দেশে মাদানী কাজ বৃদ্ধি করা এবং সুদৃঢ় করার জন্য সেখানকার স্থানীয় লোকের মাঝে কাজ করতে হবে। যদি আপনি সেখানে শুধু আপনার দেশে মানুষের মাঝেই চেষ্টা করতে থাকেন, তবে আসলে আপনি কৃতকার্য হতে পারবেন না, কেননা তারা যেখানে সংখ্যালঘু হয়ে থাকে আর সংখ্যালঘুদের তুলনায় স্থানীয় অধিবাসীদের গুরুত্ব, প্রভাব এবং দৃঢ়তা অধিক হয়ে থাকে। তরবিয়াতি ইজতিমাই এসব দেশ থেকে যে সকল কাফেলা আসে, তাদের মধ্যে সেখানকার স্থানীয় ইসলামী ভাইদেরকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে অধিক হারে আনার চেষ্টা করুন, যাতে তাদের বিশুদ্ধ ইসলামী উসুল অনুযায়ী প্রশিক্ষণ হয় এবং তারা নিজের দেশে গিয়ে দাওয়াত ইসলামের মাদানী কাজের সারা জাগিয়ে তোলে। অধিক হারে জৈতুন শরীফ আহার করার কারণ। প্রশ্ন, আপনাকে খাওয়ার সময় প্রায় জৈতুন ব্যবহার করতে দেখা যায় এবং আপনি এর বিচিও ফেলে দিতে নিষেধ করেন, এর কারণ কি? উত্তর, আমি জৈতুন শরীফকে তাবারুক হিসেবে ব্যবহার করি এবং এর বিচি আদবের কারণে ফেলে দিই না, কেননা জৈতুন একটি পবিত্র গাছ, যার ব্যাপারে ১৮তম পারা সূরা নূরের ৩৫ নং আয়াতে ইরশাদ হচ্ছে, কাজী ইমান থেকে অনুবাদ, বরকতময় বৃক্ষ জৈতুন দ্বারা। এই আয়াতে মুবারকার আলোকে হযরত সাইয়েদুনা আহমদ বিন মোহাম্মদ সাবিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্দিত করেন, জৈতুন শরীফের জন্য ৭০ জন আম্বিয়া আলাইহিমুসসালাম বরকতের দোয়া করেছেন, যাদের মধ্যে হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলিহি সালাতু সালাম বরং স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামও রয়েছেন। এ আয়াতে মুবারাকের আলোকে তাফসিরে খাজিনে রয়েছে, এর ফলকে জৈতুন এবং তেলকে জাইদ বলা হয়। হযরত নূহ আলিহি সালাতু সালাম এর যুগের তুফানের পরে সর্বপ্রথম তুর পাহাড়ে জৈতুন শরীফই উৎপন্ন হয়েছিল, যেখানে হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলিহি সালাতু সালাম আল্লাহ পাকের সহিত কথা বলেছেন। কোনো কোনো ওলামা বলেন ৩০০০ বছর পর্যন্ত এই গাছ অবশিষ্ট থাকে, তার তেল দ্বারা প্রদীপ জ্বালানো হয় এবং রান্নার তেল হিসেবেও ব্যবহার করা যায়, যা তেলসমূহের মধ্যে সবচেয়ে বেশি পরিষ্কার এবং আলো প্রদানকারী এবং এর পাতা ঝরে পড়ে না। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জৈতুনের আহারও করো এবং লাগাও, কেননা তা বরকতময় গাছের। চিকিৎসকদের বর্ণনা হল জৈতুনের তেল দৈনিক ২৫ গ্রাম আহার করাতে পুরনো কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়, জৈতুনের আচার ক্ষুধা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এটাও বলা যায় যে জৈতুনের তেল খারাপ কোলেস্ট্রল দূর করে। জৈতুন শরীফের তেল পাকানোর সময় ঢালবেন না, বরং খাওয়ার সময় তরকারির উপর চামচ দ্বারা কাঁচা ঢেলে খাবেন, একেবারেই স্বাদ পরিবর্তন হয় না। বীজের সংখ্যায় জৈতুন ব্যবহার করার হিকমত। প্রশ্ন, এটাও দেখা গেছে যে আপনি বীজের সংখ্যায় অর্থাৎ এক বা তিনটি জৈতুন আহার করেন, এতে কি হিকমত? উত্তর, জৈতুন শরীফ হোক বা অন্য যে কোনো এরূপ জিনিস, যেমন আঞ্জির, খুবানি ফল, আখরোট এবং বাদাম ইত্যাদি, যা গণনা করা যায় তা বীজের সংখ্যায় ব্যবহার করা উচিত। এর হিকমত বর্ণনা করে হুজরতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি খোরমা, খুবানি অথবা ওই সকল জিনিস যা গণনা করা যায়, তবে তা বীজের সংখ্যায় আহার করবে, যেমন ৭, ১১, ২১, যাতে এর সব কাজ আল্লাহ পাকের সাথে সম্বন্ধ সৃষ্টি করে, কেননা আল্লাহ পাক হলেন বীজর, তার কোনো জোড়া নেই, আর যে কাজের সাথে আল্লাহ পাকের জিকির যে কোনোভাবেই হয় না সেই কাজ বাতিল এবং উপকারহীন হবে। এরই ভিত্তিতে বীজর জোর থেকে উত্তম, কেননা তা আল্লাহ পাকের সাথে সম্বন্ধ রাখে, অর্থাৎ এভাবে আল্লাহ পাকের একত্ববাদের জিকিরও হবে যে আল্লাহ পাক এক ও অদ্বিতীয়। দোয়াও বীজর সংখ্যায় করা উচিত, কেননা রইসুল মুতাকাল্লিবিন মাওলানা নাকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দোয়া বীজর সংখ্যায় হতে হবে, কেননা আল্লাহ পাক বীজর অর্থাৎ একাকী, বীজর সংখ্যাকে ভালোবাসেন। ৫ সংখ্যাটি উত্তম আর ৭ সংখ্যাটি আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় এবং সর্বনিম্ন মর্যাদাবান হল ৩, এর চেয়ে কম চাইবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।